আমরা আলাপনের আলোচনা অনুষ্ঠান থেকে শ্রোতাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। তো আজকে আমাদের প্যানেলে যে অতিথিরা রয়েছেন সেলিম,
হ্যাঁ, আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, নিউ ইয়র্ক থেকে যোগ দিয়েছেন ইতিমধ্যেই সৈয়দ মোহাম্মদুল্লাহ, সিনিয়র সাংবাদিক, আমরা সবাই জানি, আমরা তার কথা শুনি, আপনাকে স্বাগত জানাচ্ছি।
হ্যাঁ, আছেন লাইনে, নিশ্চয়ই, ধন্যবাদ।
বেইজিং থেকে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক, যিনি বেইজিং এ গবেষণারত এখন।
আচ্ছা,
আমাদের সঙ্গে মাঝে মধ্যে কথা বলেন আন্তর্জাতিক বিষয় নিয়ে, আজ আমরা তার কথা শুনব। ফরিদুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ
আপনাদের দুজনকেই, আগে থেকেই ধন্যবাদ জানিয়ে রাখছি সময় করে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
আচ্ছা, আজকের আলোচনার তো শিরোনাম তাওহীদুল ইসলাম বলেই দিয়েছেন,
জেরুজালেম
পটভূমি একটু ছোট্ট করে আমি জানিয়ে দেই।
হ্যাঁ, বলো আগে।
জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি প্রত্যাখ্যান করেছে জাতিসংঘের ভোটে বেশ কয়েকটি দেশ, 35টি দেশ, সাধারণ পরিষদের 128টি দেশ ভোট দিয়েছে এই প্রস্তাবের পক্ষে, যে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করার জাতিসংঘের যে প্রস্তাব, সেই প্রস্তাবের পক্ষে 128টি দেশ ভোট দিয়েছে, 35টি দেশ অনুপস্থিত ছিল এবং 9টি দেশ, ইসরায়েল যুক্তরাষ্ট্র সহ 9টি দেশ বিপক্ষে ভোট দিয়েছে। তো এই নিয়ে যে বিশ্বের প্রভাব কি পড়বে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের যে অ্যাম্বাসেডর জাতিসংঘে নিকি হেলি যে একটুখানি হুমকি দিয়েছেন, যে বিশ্বে
একটুখানি না, তিনি স্পষ্টই হুমকি দিয়েছেন,
সারা বিশ্বের উপরে এর প্রভাব
পড়বে,
মানে
যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে তাদেরও তিনি তাদের দিকে নজর দেবেন, এবং যারা সঙ্গে নেই এই মুহূর্তে তাদের দিকে লক্ষ্য রাখা হবে। কারণ নিকি হেলির বক্তব্য ছিল যে যুক্তরাষ্ট্র কিন্তু সব ক্ষেত্রেই অনেক দেশকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়,
ইভেন জাতিসংঘেও যুক্তরাষ্ট্র অন্যতম প্রধান কন্ট্রিবিউটর, পৃষ্ঠপোষক, সেটিও তিনি বলেছেন।
তো এটা
নিকি হেলির বক্তব্য আমার কাছে আছে আপা, কিন্তু তার আগে আমি আমার মনে হয় অতিথিদের বক্তব্য শুনি, আমি পরে শোনাবো। স্যার
মামুদুল্লাহর কাছে যাই আমরা,
জি,
আপনি কি মনে করছেন?
এটা তো জাতিসংঘ হচ্ছে বিশ্ব পার্লামেন্ট, ফলে এখানকার যে অভিমত, এই যে একটা বিপুল সংখ্যাধিক্যে প্রস্তাব পাশ হলো, সেটা বিশ্ব সম্প্রদায়ের, বিশ্ব সমাজের একটা অভিমত, মনে করলে একটা রায় বলে আমরা ধরে নিতে পারি, এবং এটা তো বিরাট গুরুত্বপূর্ণ। এটার মানে কোন বাধ্যবাধকতা নেই, কোন রাষ্ট্র এটা পালন করতে
বাধ্য নয়
যে যুক্তরাষ্ট্র তার সিদ্ধান্ত বদলে ফেলতে হবে, এমন কিছু না, কিন্তু এক ধরনের নৈতিক চাপ এবং এক ধরনের তিরস্কার বলা যেতে পারে, এটা এক ধরনের ধিক্কার।
মানে যুক্তরাষ্ট্রের মতামতের সঙ্গে সবাই যে একমত নয় তারই বহিঃপ্রকাশ এটা।
সবাই একমত নয় তা না, একটা বিপুল সংখ্যাগরিষ্ঠ সংখ্যা, এমনকি যারা ভোটদানে বিরত ছিলেন তারা হয়তো নানা চাপের মুখে দেননি, যদি ধরে না যায় তারও বিপক্ষে ভোট দিতেন তাহলেও তো সেটা মোট ভোট প্রদত্ত ভোট সংখ্যার এক চতুর্থাংশের কম হতো তারা সহ যদি ভোট দিতেন, ফলে বিশ্ব মানবতার 90% বিপক্ষে ভোট দিয়েছেন। তো এটা একটা বিরাট ব্যাপার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও এর কার্যকারিতা মানে তাৎক্ষণিক ভাবে এর কোন প্রভাব পড়বে না সিদ্ধান্তের উপরে, কিন্তু এক ধরনের নৈতিক মানে চাপ বলে আমরা মনে করতে পারি। রায়
ফরিদুল আলম, আপনার কি বক্তব্য?
আমার বক্তব্য যেটি সেটি হচ্ছে যে আসলে ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ এই ধরনের ঘোষণার ফলে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে যে ফিলিস্তিন ইসরায়েল শান্তি আলোচনা, মানে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা চলছিল, সেই আলোচনা থেকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নাকচ করে দিয়ে যে বিষয়টি প্রকাশ করে দেওয়া হলো সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই ফিলিস্তিন ইসরায়েল প্রশ্নে ইসরায়েলের পক্ষ নিয়ে আসছে, এই বিষয়টি কিন্তু এক ধরনের প্রকাশ হয়ে গেল। আর জাতিসংঘে যে বিষয়টি বলা হচ্ছে জাতিসংঘের বিষয়ে, আমার পূর্ববর্তী বক্তা যেটি বলেছেন জাতিসংঘকে বিশ্ব পার্লামেন্ট হিসেবে বিবেচনা করা যায়, অথচ এর কোন আইনগত ভিত্তি নেই, অবশ্যই আন্তর্জাতিক আইনের বিবেচনায় জাতিসংঘের কোন সিদ্ধান্ত মানতে সদস্য রাষ্ট্রগুলো বাধ্য নয়, তবে এটাই প্রত্যাশিত যে জাতিসংঘ বিশ্ব মানবতার কল্যাণে যেহেতু প্রতিষ্ঠিত হয়েছে, জাতিসংঘের সিদ্ধান্তের একটি নৈতিক বাধ্যবাধকতা কিন্তু রাষ্ট্রগুলোর পক্ষ থেকে যায়। আর এখানে যে বিষয়টি হচ্ছে যে জাতিসংঘে যে যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি নাকচ হয়ে গেল সেটি সাধারণ পরিষদের অধিবেশনে, কিন্তু আমরা যেটি দেখি তার কয়েকদিন আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মিশর কর্তৃক যে প্রস্তাবটি আনা হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে 6 ডিসেম্বর তারিখে স্বীকৃতি দিয়েছেন, এটিকে বাতিল করা, এটির বিরুদ্ধে একটি প্রস্তাব আনা হয়েছে যেখানে একমাত্র রাষ্ট্র 15টি রাষ্ট্রের মধ্যে স্থায়ী অস্থায়ী মিলে 15টি রাষ্ট্রের মধ্যে একমাত্র রাষ্ট্র যুক্তরাষ্ট্র এটিকে ভেটো দিয়েছে। ভেটো দিয়ে যুক্তরাষ্ট্র আসলে যে বিষয়টি এখন প্রকাশ করে দিল আন্তর্জাতিক পরিমণ্ডলে যে যুক্তরাষ্ট্র আসলে আন্তর্জাতিক রাজনীতিতে তার যে অংশগ্রহণ সেই অংশগ্রহণটি হচ্ছে একদমই এক কথায় যেটি বলা হচ্ছে শক্তির বিবেচনায়। এখানে মানবতার বিবেচনা নাই, এখানে নৈতিকতার বিষয়টি এখানে বিবেচনাধীন নয়, শক্তি একমাত্র বিবেচনা। এবং যুক্তরাষ্ট্রের সাথে অন্যান্য যে রাষ্ট্রগুলো সম্পর্ক বজায় রেখে চলছে সেই সম্পর্ক বজায় রেখে চলছে শুধুমাত্র তাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে, দ্বিপাক্ষিক স্বার্থগুলো সংরক্ষণ করার স্বার্থে। এমনকি আপনি দেখেন যে সাধারণ পরিষদের অধিবেশনে যে বিষয়টি আমরা দেখলাম সিদ্ধান্ত হলো যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের পক্ষে মাত্র 9টি রাষ্ট্র ভোট দিল, বাদ বাকি 128টি রাষ্ট্র এটির বিরুদ্ধে ভোট দিল, সিদ্ধান্ত গ্রহণে ছিল না। এবং সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের গত প্রায় 1.5-2 দশক ধরে যে সুন্দর একটি সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের ক্ষেত্রে সমর্থন করলো না।
আচ্ছা, এখানে আমি যেহেতু ফরিদুল আলম এই নিরাপত্তা কাউন্সিলের বিষয়টি উত্থাপন করলেন, আমার কাছে চমৎকার একটি সাউন্ড বাইট আছে নিক্কি হেলির, সেটি আমি শুনিয়ে আলোচনায় আবার আসব, তাহলে সুবিধা হবে। কারণ ওই নিরাপত্তা কাউন্সিলের যে 15 সদস্যের ভোটাভুটিতে 14 জন ভোট দিয়েছিল এবং যুক্তরাষ্ট্র বাদ দিয়েছিল, সেই প্রেক্ষিতে নিক্কি হেলি কি বলেছিলেন যে সেটা যুক্তরাষ্ট্রের জন্য অপমানকর ছিল, এই বিষয়টি উল্লেখ করেছিলেন, তারপরে আলোচনায় আসছি। নিক্কি হেলি:
What we witnessed here today in the Security Council is an insult. It won't be forgotten. It's one more example of the United Nations doing more harm than good in addressing the Israeli-Palestinian conflict.
আপনারা শুনলেন নিরাপত্তা কাউন্সিলের বক্তব্য, এবং এরপরে সাধারণ পরিষদের ভোটাভুটির আগেও কিন্তু তিনি হুমকি দিয়ে বলেছিলেন যে ভোটাভুটির আগে প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া দেশগুলোকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন নিক্কি হেলি। এবং এই জেরুজালেম ইস্যুতে যেসব দেশ ওয়াশিংটনের বিরুদ্ধে দাঁড়াবে তাদেরকে মনে রাখবে যুক্তরাষ্ট্র, ভোটের পরেও তিনি এই কথা
বলেছেন।
আসলে এর প্রভাব কতটা পড়বে, সৈয়দ মোহাম্মদুল্লাহর কাছে একটু যাই।
প্রভাব খুব বিপুল ভাবে পড়বে তা মনে হয় না, কারণ যুক্তরাষ্ট্র যতই হাম্বিতাম্বি করুক না কেন তার আন্তর্জাতিক সম্পর্ক তার নিজের স্বার্থের বিবেচনায় তাকে রাখতে হবে। যেমন চীনের সাথে যেটা বলা হচ্ছে, চীনকে যার বারবার ধমক দেওয়া হচ্ছে এটা করেন ওটা করেন, তাদের থেকে আমদানি কমাবো রপ্তানি কমাবো ইত্যাদি সমস্ত কথা বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র চাইলেই আমদানি কমাতে পারবে। ধরা যাক চীন থেকে যুক্তরাষ্ট্র আমদানি কমিয়ে দিল, তখন আমাদের এখানে যুক্তরাষ্ট্রের যে কোনো বাজারে যে কোনো দোকানে যে কোনো জিনিসের জন্য আমরা বাজার করতে যাই অধিকাংশ জিনিস চীন থেকে আসছে, যে দামে আমরা পাচ্ছি যদি চীন থেকে আমদানি বন্ধ করে দেওয়া বা অনেক কমিয়ে দেওয়া হয় তাহলে তার দাম 2 গুণ হয়ে যাবে 3 গুণ হয়ে যাবে এরকম হয়ে যাবে, ফলে সেটা করা যায় না। তেমনি ভাবে অন্য অনেক রিজিওনাল ব্যাপার আছে, জিওগ্রাফিক ব্যাপার আছে, স্ট্র্যাটেজিক ব্যাপার আছে, করলেই সব করা যায় না। আর 2 নম্বর হচ্ছে যে রাষ্ট্রগুলোকে প্রেসিডেন্ট নিজেও ধমক দিয়ে বলেছেন যে আমরা তাদেরকে সাহায্য সাহায্য দিত PL480 সে তো অনেক আগের কথা, এখন যে সাহায্য কমতে কমতে এমন পর্যায়ে গেছে যেমন বাংলাদেশের এক সময় ডেভেলপমেন্ট বাজেটের শতকরা 40-50% বিদেশি সাহায্যের থেকে আসত, এখন 3% আসে, ফলে কোন রাষ্ট্রই আর যুক্তরাষ্ট্রের বলুন অন্য কোন দেশের সাহায্যের উপরে পুরোপুরি ততটা নেই, বিশেষ করে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য এতই কমে গেছে সেটা নিয়ে, এমনকি বাণিজ্যের হুমকি যদি যুক্তরাষ্ট্র দেবে যেটা আমি বললাম চীন ছাড়াও অন্যান্য ছোটখাটো রাষ্ট্র কোন একটা রাষ্ট্র যুক্তরাষ্ট্রে বক্সাইট রপ্তানি করে, তামা রপ্তানি করে, অন্য কোন জিনিস রপ্তানি করে, সেগুলো যুক্তরাষ্ট্র আমদানি বন্ধ করে দিলে যুক্তরাষ্ট্র অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে, ফলে এগুলো পারস্পরিক লেনদেনের যে ব্যাপার সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চাপ খুব একটা কার্যকর হবে না। এবং এটা রাজনৈতিক দিক পরবর্তী প্রশ্নে বা পরবর্তী পর্যায়ে আমি আলোচনা করব। আমি তাৎক্ষণিক ভাবে যে ইম্প্যাক্টের কথা বলা হচ্ছে সেটা উল্লেখ করলাম।
ধন্যবাদ ফরিদুল আলম।
জি জি, আমি একই কথা বলতে চাই। আমি আমার পূর্ববর্তী বক্তার সাথে একই সুরে সুর মিলিয়ে যে বিষয়টি বলতে চাই যে বিশ্বে প্রায় 200 রাষ্ট্রের মধ্যে এখন 128 রাষ্ট্র যদি সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে ভোটে অংশগ্রহণ করে থাকে, তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষে কি এই 128 রাষ্ট্রের বিরুদ্ধে কোনো অবস্থান বা ব্যবস্থা গ্রহণ করা সম্ভব কিনা? কেননা বিশ্ব রাজনীতি কিন্তু এখন আর আগের অবস্থানে নেই। যুক্তরাষ্ট্রকে যে বিষয়টি অনুধাবন করতে হবে যে একটা সময় উন্নয়নশীল রাষ্ট্রগুলো, অনুন্নত রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তার উপর নির্ভরশীল ছিল,
অনেকখানি ছিল আর কি। সম্পূর্ণ তো এখন একেবারেই কেউ হতে পারে না, কিন্তু মোটামুটি ছিল
শুধুমাত্র যুক্তরাষ্ট্রের উপর সেই নির্ভরশীলতা, সেটি নেই, নির্ভরশীলতা রয়েছে। আমরাও নির্ভরশীল, ভারতও নির্ভরশীল, উন্নয়নশীল সব রাষ্ট্রই নির্ভরশীল, কিন্তু সেই নির্ভরশীলতা কিন্তু একমাত্র যুক্তরাষ্ট্রের মধ্যে এখন আর নাই। চীন এখন বিশ্ব অর্থনীতির একটি বড় শক্তি, রাশিয়ার অর্থনৈতিক উত্থান আমরা ক্রমান্বয়ে দেখতে পাচ্ছি বিশ্ব রাজনীতিতে। রাশিয়া কিন্তু জানান দিচ্ছে যে হয়তো আগামী দিনগুলোতে রাশিয়া, চীন এই রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্রের সমকক্ষের শক্তি হিসেবে তারা ইমার্জ করতে, তাদের যে সক্ষমতা সে সক্ষমতা বিষয়টিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
সুতরাং
ট্রাম্প বা নিকি হেলি তারা যে হুমকি ধামকি দিয়ে থাকেন না কেন, সেই হুমকি ধামকির বিবেচনায় আমরা যদি দেখি যে রাষ্ট্রগুলো বিরত থাকবে, সেটি কিন্তু না। এবং সেটি কিন্তু প্রমাণ হয়ে গেল গুটি কয় রাষ্ট্র সেখানে, ইসরায়েল তো আছে বটেই, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ছোটখাটো কয়েকটি রাষ্ট্র যারা যারা খুব একটা সিগনিফিকেন্স নাই আন্তর্জাতিক রাজনীতিতে, তারাই কিন্তু এবং 9টি রাষ্ট্রই কিন্তু এই এই ধরনের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়েছে। এবং বাকি 35টি রাষ্ট্রের কথা বলা হলো যে 35টি রাষ্ট্র ভোটদানে বিরত ছিল, তার মানে এটি স্পষ্টতই বোঝা যাচ্ছে তারা বিরত থাকার অর্থ হচ্ছে তারা কিছুটা ভয় পেয়েছে, অথচ তারা ভোট দিতে গেলে কিন্তু প্যালেস্টাইনের পক্ষে তাদের অবস্থান থাকতো। সুতরাং নৈতিকভাবে যুক্তরাষ্ট্রের কিন্তু আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নৈতিকভাবে যুক্তরাষ্ট্রের একটি পরাজয় ঘটেছে এখন এখানটায়। এবং আমরা এখানটায় যেটি দেখতে পাই যে মধ্যপ্রাচ্য বিষয়ে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র যে ধরনের অবস্থানই নিতে যাক না কেন, এই অবস্থান কিন্তু প্রশ্নবিদ্ধ থেকে যাবে ও মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার ক্ষেত্রে কিন্তু এখন একটি বড় ধরনের সংকট সৃষ্টি হতে যাচ্ছে, যে সংকটের মূল হোতা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং এই যে দায় আমরা মধ্যপ্রাচ্য, ইসরায়েলের যে সংকটের যে এই যে দায়, এটি বরাবরই যুক্তরাষ্ট্রকে এটি ইনডিরেক্টলি দেওয়া হচ্ছিল, কিন্তু এখন কিন্তু সরাসরি ভাবে বলা হচ্ছে। এবং এই শান্তি প্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে, মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন ইসরায়েল দুটি রাষ্ট্রের প্রতিষ্ঠা করতে যতটুকু বিলম্ব ঘটবে, সেই বিলম্বের দায় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে নিতে হবে। এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের এখানে একটি বড় ভূমিকা রয়ে গেছে, যদিও নিরাপত্তা পরিষদে ভিটো আসছে এখানে, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে বিভিন্ন ধরনের আঞ্চলিক ফোরামগুলো এখানে একটি সময় এসছে এখন তাদের আরো
তাদের জোরালো ভূমিকা রাখার। আমার মনে হয় টেলিফোন বাজছে, আমরা নিয়ে
টেলিফোন বাজছে, কিন্তু ফরিদুল আলমের এই আলোচনার সূত্র ধরে আমি ছোট্ট করে শ্রোতাদের জন্য একটু তথ্য দিতে চাই। সেটি হচ্ছে যে 35টি দেশ এই পক্ষে ভোট বিরত রয়েছে এই ভোটে, তার ভেতরে গুরুত্বপূর্ণ হচ্ছে কানাডা,
মেক্সিকো,
ইউক্রেন এবং জর্জিয়া। ইউক্রেন এবং জর্জিয়ার না হয় স্বার্থ আছে যে রাশিয়ান অ্যাগ্রেশনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, এবং কানাডা, মেক্সিকো সহ বেশ কয়েকটি দেশের কারণ জানা যায়নি। এটি জাস্ট তথ্য দিলাম শ্রোতাদের জন্য। আর যারা যে 9টি দেশ রয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ, নামগুলো শুধু বলে দিচ্ছি: গুয়াতেমালা, হন্ডুরাস, মার্শাল আইল্যান্ডস, মাইক্রোনেশিয়া, নাওরু, টোগো এবং পালাউ।
মানে সেগুলো খুব একটা
গুরুত্বপূর্ণ দেশ নয়,
গুরুত্বপূর্ণ দেশ।
আর একজন শ্রোতা আছেন আমাদের সঙ্গে, কিন্তু তার আগে আমার একটি প্রশ্ন নিকি হেলির বক্তব্যের শেষ অংশে, যে উনি বলেছেন যে যুক্তরাষ্ট্রে মানে এই এই ভোটাভুটির কারণে প্রমাণিত হলো যে জাতিসংঘ ইসরায়েল ফিলিস্তিন সংকট নিরসনে ভালো করছে না, মন্দই বেশি করছে। তো এই প্রশ্নের উত্তরটা আমি চাইব, তার আগে শ্রোতার প্রশ্নটা নিয়ে নেই। হ্যালো,
হ্যালো,
জি বলুন, কে বলছেন?
আমি কিশোরগঞ্জ থেকে বলছি, ওয়াজেদ নবী।
জি ওয়াজেদ নবী বলুন, আজকের অনুষ্ঠানের আলোচনা হচ্ছে ইসরায়েল ফিলিস্তিন, ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি প্রদান এবং তার প্রতিক্রিয়া,
যুক্তরাষ্ট্র যে স্বীকৃতি দিয়েছে তার প্রতিক্রিয়া।
হ্যাঁ,
আমি বলতে চাচ্ছি যে ইসরায়েলকে আমি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের 52তম অঙ্গরাজ্য হিসেবে দেখি। তো এটাতে আমেরিকার বর্তমান ট্রাম্প প্রশাসন এবং অন্যান্য প্রশাসনের যে ভূমিকা ছিল, এটাকে আমি একদম উজ্জ অঙ্গরাজ্য এটার জন্য একদম স্বাভাবিকভাবেই দেখি। আর বর্তমানে জেরুজালেম নিয়ে যে একটা শুরু হয়েছে, একটা উত্তেজনা, এটার মধ্যে আপনার তুরস্ক এবং ইরানের যে ভূমিকা, তুরস্ক এবং ইরানের নেতৃত্বে সারা বিশ্বের মুসলিম আজ একত্রিত হচ্ছে, তার জন্য তুর্কি এবং ইরানি জাতিকে অভিনন্দন জানাবো। এবং এই সময় চীন, ভারত এবং রাশিয়া মুসলিমদের পাশে একত্রিত হচ্ছে, এজন্য ভয়েস অফ আমেরিকার মাধ্যমে ওদেরকে ধন্যবাদ জানাতে চাই।
জি, অসংখ্য ধন্যবাদ আপনাকেও।
আপনার বক্তব্যের জন্য ধন্যবাদ। আপনার নিজের এটা আপনি মনোভাব ব্যক্ত করলেন, আমরা জানি যে অনেক শ্রোতাই হয়তো একমত পোষণ করবে, কিন্তু আমাদের তো দুদিক দিয়ে চিন্তা ভাবনা করতে হবে। আমরা সেই জন্য আমাদের দুই প্যানেলে দুজন অতিথি আছেন, সৈয়দ মাহমুদুল্লাহ এবং ফরিদুল আলম। তো তারাও তাদের মতামত প্রকাশ করছেন যে শ্রোতা ফোন করলেন আমি কিশোরগঞ্জ থেকে, আশা করি আপনি শুনছেন এবং অন্য শ্রোতারাও শুনছেন। পক্ষে বিপক্ষে যেটা জাতিসংঘের আমরা দেখলাম ভোটাভুটিতে, সাধারণ পরিষদের এবং নিরাপত্তা পরিষদের, তার প্রভাব এবং তার প্রতিক্রিয়া থেকে বোঝা যায় যে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে বিশ্বমত কিন্তু এক
নয়,
জনমত একেবারে বিভক্ত তো বটেই, খুব সামান্য বিভক্তি, কিন্তু মতটা আছে তার মানে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের
বিপক্ষে। শ্রোতার প্রশ্ন কি আমরা একটু বিশ্লেষণ শুনতে পারি? সৈয়দ মাহমুদুল্লাহ আপনি তো শুনেছেন,
মাহমুদ আব্বাস কিন্তু স্পষ্ট ভাবে বলেছেন যুক্তরাষ্ট্রের যে শান্তি আলোচনার জন্য তারা উদ্যোগ নিচ্ছে সেটা তিনি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন যুক্তরাষ্ট্র আর এখন অনির্ভর নেই, ফলে তাকে আর আমরা এই আলোচনায় কোন রকম ভূমিকা পালন করতে দিতে পারি না, তার মাধ্যমে তার উদ্যোগে কোনো আলোচনা আমরা অংশ নেব না, করে স্পষ্ট সেটা প্রত্যাখ্যান করেছেন। তাহলে এই সিদ্ধান্তের দ্বারা যেটা হলো সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র এতদিন পর্যন্ত যদিও সবসময় পক্ষপাতমূলক নীতি অনুসরণ করে এসছে এটা স্পষ্ট, কিন্তু তারপরও একটা ভূমিকা তারা নিচ্ছিল, এবং যদি প্যালেস্টাইনিরা এটা না মানে তাহলে ভবিষ্যতে এই উদ্যোগ অন্য কোনো ভাবে আসবে, হয়তো ইউরোপিয়ান ইউনিয়ন নিতে পারে অথবা অন্যান্য কয়েকটি রাষ্ট্র মিলে নিতে পারে, এক্ষেত্রে চীন এবং রাশিয়া হয়তো এগিয়ে আসতে পারে। আরেকটা নতুন ঘটনা এখানে সৃষ্টি হয়েছে সাম্প্রতিককালে, আপনারা হয়তো খেয়াল করবেন প্যালেস্টাইনিদের ভিতরেই একটা নতুন উদ্যোগের কথা শোনা যাচ্ছে, ওদের গুরুত্বপূর্ণ দু একজন নেতা ইতিমধ্যে বলেছেন এবং সম্ভবত অতি শীঘ্রই সেটা উত্থাপন করা শুরু হবে। সেটা হচ্ছে তারা দুই রাষ্ট্রের যে ধারণা এটা বাদ দিয়ে এখন এক রাষ্ট্র, মানে প্যালেস্টাইন সহ ইসরায়েল সহ পুরো একটা রাষ্ট্রের দিকে তারা এখন যাবেন। তাহলে ঘটনাটা কি হবে?
তারা
ওই এক রাষ্ট্রের লোক হবে এবং তখন তাদের সংখ্যা বিপুল হবে, 50-50 হতে পারে, সম্ভবত কাছাকাছি হবে, এবং তাদের একই রাষ্ট্র যদি হয় তাদের অধিকার কোনো আন্তর্জাতিক আইনে অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না, তাদেরকে অধিকার দিতে হবে, অবহেলা বঞ্চনা এগুলো হয়তো করবে কিন্তু এই অধিকার দিতে হবে। ইসরায়েল কোন অবস্থাতে ইহুদিদের জন্য যে রাষ্ট্র তারা করেছে সেখানে আরবদেরকে নিয়ে রাষ্ট্র করে নেবে, আরব যারা আছে তারা তাদেরকে মেনে নিচ্ছে এক ধরনের, কিন্তু পুরো অধিকৃত এলাকার আরবদেরকে নিয়ে একটা মানে রাষ্ট্র করে নেবে এটা তারা মানবে না। ফলে তাদের জন্য এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া হিসেবে তাদের জন্য এখন একটা সমস্যা সৃষ্টি হচ্ছে, এই ধরনের একটা দাবি উত্থাপিত হবে এবং সেটা মানে শক্তি পাবে, বল পাবে এবং গতি পাবে।
তার মানে কি এই নয়,
এটা এখন শান্তি আলোচনাটা এখন অনিশ্চিত হয়ে,
হ্যাঁ সেটাই বলছি আমি, এটাই বলতে যাচ্ছিলাম যে শান্তি আলোচনা বিঘ্নিত হলো এই উদ্যোগে, সেটাই কি আপনারা মনে করেন না?
হ্যাঁ সেটাই মনে হয়, এবং এর ফলে সবাই যেটা বলছে যে ওই অঞ্চলে শান্তি বিনষ্ট হবে সেটা সত্য। এখন এই সম্পর্কে অনেকের অনেক থিওরি আছে, অনেকে বলে থাকে যে বৃহৎ শক্তিগুলো ওই অঞ্চলে অশান্তি বজায় থাক সেটাই চায় যা, তাহলে তাদের অস্ত্র বিক্রি হবে সেখানে, তাদের স্বার্থ স্বার্থের পক্ষে যাবে, কিন্তু সেটা আসলে স্বার্থের পক্ষে যায়, বিশ্বে অশান্তি হলে সব লোকে কি এফেক্টেড হয় না আজকে যাতায়াত থেকে শুরু করে সর্বক্ষেত্রে বিশ্বব্যাপী যে অস্থিতিশীলতা, এই যে সন্ত্রাস, এই যে যেখানে সেখানে আক্রমণ, খুন, জখম, এই পরিস্থিতিটা বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকেই তো গত কয়েক দশকে এগুলো বেরুতে বেরুতে বিশ্ব এখন ছাপিয়ে ফেলছে।
আসলে এখন কোন দেশই এককভাবে টিকে থাকতে পারে না, যত বড় শক্তি হোক না কেন। তো আমাদের আরেকটা টেলিফোন আসছে, আমরা সেটা নিয়ে আমরা
নিমাই রয় নামে একজন ফোন করেছেন, তার টেলিফোন আছে, অনেকগুলো ফেসবুক এর প্রশ্ন আছে।
হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
আমি নিমাই রয় বলছি, পঞ্চগড় বাংলাদেশ থেকে।
বলুন।
আমার প্রশ্নটা আসলে হচ্ছে যে জেরুজালেম কি নিয়ে, তো আসলে যে বিশ্বের যে পরাশক্তি দেশগুলো আছে এগুলা এনাদের কর্তব্য হচ্ছে যে দেশে মানে বিশ্বের শান্তি শৃঙ্খলা বজায় রাখা। তো জেরুজালেমকে যখনই দেখতেছেন যে এখানে রাজধানী ঘোষণা করলে সেটা সারা বিশ্বের জন্য একটা তোপের মুখে পড়তেছে, মানে পড়তে হচ্ছে, তাহলে আসলে কেন ওখানে সেটাকে রাজধানী করা হচ্ছে আর তাদেরই স্বার্থটা বা কোথায়, সেটাই আমার আর কি জানার ইচ্ছে আছে।
ভালো প্রশ্ন,
ধন্যবাদ। ফরিদুল আলম বলবেন আপনি।
জি, এটা একটি খুবই চমৎকার প্রশ্ন যে জেরুজালেমকে রাজধানী করা হলে বিষয়টি নিয়ে আরো জটিলতা সৃষ্টি হতে পারে এবং ফিলিস্তিন ইসরায়েল শান্তি প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হতে পারে, আন্তর্জাতিক রাজনীতি আরো বিপর্যস্ত হতে পারে। এই সব কিছু বিবেচনায় থাকার পরেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন জেরুজালেমকে রাজধানী হিসাবে অফিসিয়ালি স্বীকৃতি দিলেন, এই বিষয়টি কিন্তু স্বাভাবিকভাবে আমাদের মধ্যেও কিন্তু মাঝে মাঝে প্রশ্ন আসে। এবং এই প্রশ্নের উত্তরে যে বিষয়টি বলা যায়, আসলে ট্রাম্প কিন্তু এমন একটি সময়ে এই স্বীকৃতি দিয়েছেন, আমরা দেখি যে ট্রাম্প তার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন প্রায় এক বছর সময় হলো, এবং এক বছর সময়ের মধ্যে কিন্তু তার প্রতিটি কর্মকাণ্ডের মধ্য দিয়ে কিন্তু কম বেশি বিতর্ক সৃষ্টি হয়েছে। আপনি দেখেন যে বিশেষ করে বর্তমান সময়ে নর্থ কোরিয়ান বিষয়টি নিয়ে ট্রাম্প কিন্তু একটি বেকায়দার মধ্যে আছেন, ট্রাম্প প্রশাসনের মধ্যেও কিন্তু বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে কিন্তু এখানে নানান ধরনের ভিন্ন মত কাজ করে থাকে। আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে কিন্তু ট্রাম্পের যে সেদিন কাতার নিয়ে কিছুদিন আগে দেখলাম যে কাতারের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নীতি ছিল, সেই বিষয়েও কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু ট্রাম্প বেশ বিপর্যস্ত ছিল। এমন একটি সময়ে জেরুজালেমকে নিয়ে এই ধরনের বিষয়টি, যেটি মূল কারণ হচ্ছে আসলে ট্রাম্প এটি জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাজনৈতিক দল বিশেষ করে ডেমোক্রেট এবং রিপাবলিকানদের মধ্যে কিন্তু অন্তত এই একটি বিষয়ে কিন্তু মতভিন্নতা নেই। কেননা আপনি দেখেন যে জেরুজালেমকে যে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয় এবং তেল আবিব থেকে জেরুজালেমে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাস স্থানান্তরিত হবে এই সিদ্ধান্ত কিন্তু কয়েক দশকের পুরনো সিদ্ধান্ত, কিন্তু এটি বাস্তবায়িত হলে আন্তর্জাতিক পর্যায়ে নেতিবাচক একটি প্রভাব বিস্তার করতে পারে, বিবেচনায় কিন্তু এই সিদ্ধান্তগুলিকে এক্সিকিউটিভ অর্ডারে বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে, এটাকে আমলে নেওয়া হচ্ছে না। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকাংশ জনগণের মধ্যে, অর্থাৎ যেহেতু দুটি রাজনৈতিক দলের মধ্যে এই বিষয়ে ভিন্নমত নেই, কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সমর্থনও এই বিষয়টি নিয়ে আছে। সুতরাং ট্রাম্প এমন একটি সময়ে এই সিদ্ধান্ত নিলেন যে সিদ্ধান্ত অন্তত মার্কিন রাজনৈতিক দলগুলোকে, মার্কিন রাজনৈতিক পক্ষগুলোকে এবং জনগণকে তার যে বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ডগুলো আছে সেই কর্মকাণ্ডগুলো থেকে দৃষ্টি অন্যত্র সরিয়ে এই বিষয়টি নিয়ে অন্তত যেন তিনি জনসমর্থন অর্জন করতে পারেন, এটি হচ্ছে আসলে তার, আমার মনে হচ্ছে, একটি তার মূল উদ্দেশ্য এই সময়।
আমি বলছিলাম যে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে জাতিসংঘের ভোট এবং সেই ভোটের প্রেক্ষিতে যে সিদ্ধান্ত হলো সেই সিদ্ধান্তের প্রভাব সারা বিশ্বের উপর কি পড়তে পারে। নিকি হেলির বক্তব্যের কিছু অংশ শুনে আমি আরেকটি প্রশ্ন করব। হ্যাঁ, নিকি হেলি।
ইউনাইটেড স্টেটস উইল রিমেম্বার দিস ডে ইন হুইচ ইট ওয়াজ সিঙ্গলড আউট for attack in the General Assembly for the very act of exercising our right as a sovereign nation. We will remember it when we are called upon to once again make the world's largest contribution to the United Nations. And we will remember it when so many countries come calling on us, as they so often do, to pay even more and to use our influence for their benefit. America will put our embassy in Jerusalem. That is what the American people want us to do, and it is the right thing to do.
এই ভোটের পরে নিকি হেলি মন্তব্য, এবং আমার মনে হয় শ্রোতাদেরকে বাংলাতেই বলি,
নিকি হেলি যেমন বলছিলেন যে যুক্তরাষ্ট্র এই দিনটিকে মনে রাখবে, আর যুক্তরাষ্ট্রকে সকলে মিলে একরকম ভাবে আক্রমণ করেছে সেটাই বলতে পারি, কারণ আমরা সার্বভৌম দেশ হিসেবে আমাদের অধিকার প্রয়োগের চেষ্টা করেছি। আমরা এটা মনে রাখব যখন জাতিসংঘে বিশ্বের সর্ববৃহৎ পৃষ্ঠপোষক হিসেবে আমাদেরকে ডাকা হবে, তখন এই কথা আমরা মনে রাখব এবং মনে করব, এবং আমরা মনে রাখব যখন অন্যান্য দেশ আমাদের কাছে আর্থিক সুবিধা চাইবে এবং তাদের সমস্যার সমাধানে আমাদের প্রভাব প্রতিপত্তির সহায়তা চাইবে, তখন আমেরিকায় জেরুজালেমে তার দূতাবাস প্রতিষ্ঠা করবে, সকলেই তাই চাই এবং এটাই করা উচিত, বললেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি।
তো এই মন্তব্যের কিন্তু অনেক মানে সুদূর প্রসারী অর্থ হতে পারে, গোটা বিশ্বে যুক্তরাষ্ট্রের সহায়তা কাটের যে বিষয়টি সেটি আসবে সেটি কতটি হতে পারে, কারণ সারা দুনিয়ায়
অনেক ক্ষেত্রেই হতে পারে, দুর্যোগ দুর্বিপাকে যুক্তরাষ্ট্রের সাহায্য চায়, নিকি হ্যালি সেটাই উল্লেখ করেছে, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে যুদ্ধ পরিস্থিতিতে সব জায়গাতেই যুক্তরাষ্ট্রের কাছে অনেকেই যুক্তরাষ্ট্রের দিকেই নজর দেয়, এগিয়ে আসে সাহায্যের জন্য, সেটাই তিনি উল্লেখ করেছেন বারবার।
আচ্ছা, এখন যুক্তরাষ্ট্রের বার্ষিক যে আর্থিক সহায়তা সারা বিশ্বের জন্য, তার ভিতরে আমি ইউএসএড এর যে তথ্য পেয়েছি সবচেয়ে বেশি সহায়তা 2016 তে ছিল ইসরায়েলের কাছে,
ইসরায়েলের প্রতি
$310 কোটি সামরিক সহায়তা দিয়েছিল 2011 সালে, এবং দ্বিতীয় অবস্থানে আফগানিস্তান, তৃতীয় অবস্থানে ইরাক, এইভাবে
মানে যুদ্ধ পরিস্থিতি দেয়, কিন্তু ইসরায়েলকে তার যুদ্ধ শান্তি সব ক্ষেত্রে সবচেয়ে বড় সাহায্য যুক্তরাষ্ট্রের ইসরায়েলের।
তো এই ব্যাপারে কি একটু আলোকপাত করবেন সৈয়দ মোহাম্মদুল্লাহ?
একটা তো হচ্ছে যে তাদের আন্তর্জাতিক যে সাহায্য সেটা সবচেয়ে বেশি ইসরায়েলকে দেওয়া হয়, ফলে এটা একটা। অন্যদিকে জাতিসংঘের যে কন্ট্রিবিউশন, জাতিসংঘের বাজেটের একটা উল্লেখযোগ্য অংশ কিন্তু এখনো যুক্তরাষ্ট্র,
আমার মনে হয় 22% যুক্তরাষ্ট্র বহন করে।
কিন্তু কথা হচ্ছে যে কথাটা তারা উল্লেখ করেন না, এটা নিয়েও একটা দাবি উত্থাপিত হচ্ছে, সেটা যে উল্লেখ করেন না যে যুক্তরাষ্ট্রের এখানে জাতিসংঘের হেডকোয়ার্টার থাকার কারণে ওই হেডকোয়ার্টারের হাজার হাজার কর্মী অফিসার তারা যে ব্যয় করেন এখানে, সেই ব্যয়টা যে বিদেশ থেকে যে ডেলিগেশন গুলো আসেন, ডিপ্লোম্যাটিক মিশন গুলো এখানে আছে জাতিসংঘে, তাদের যে ব্যয় সবকিছু মিলে যুক্তরাষ্ট্র যত টাকা জাতিসংঘকে দেয় তার থেকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি, নিউ ইয়র্ক শহরের অর্থনীতি অনেক বেশি টাকা পায়, এটা হচ্ছে প্রত্যক্ষ অর্থনৈতিক বেনিফিট। কিন্তু এটা হচ্ছে যে প্রেস্টিজ, যে সম্মান মর্যাদা, যে বিশ্ব সরকারের হেডকোয়ার্টার রাজধানী যুক্তরাষ্ট্রে, এটা আরেকটা ব্যাপার। ফলে এক সময় যদি যুক্তরাষ্ট্র তার সাহায্য কমাতে কমাতে অনেক কমিয়ে দেওয়ার কথা বলে, তখন ওই দাবি প্রবল হবে যে এখান থেকে এই রাজধানী মানে জাতিসংঘের হেডকোয়ার্টার অন্যত্র স্থানান্তরের দাবিও তো মাঝে মাঝে উত্থাপিত হবে, সেটা আরো জোরদার হবে। তো এটি একটি দিক। আর এটা নিকি হেলির বক্তব্যের আরেকটা দিক হচ্ছে, সেটা একটা একসঙ্গে অশোভন বলা যায়, সেটা হচ্ছে দরিদ্র লোককে যখন আমরা কিছু দেই, দান করি, বা দরিদ্র যারা আমাদের উপরে নির্ভরশীল তাদেরকে সেটা নিয়ে কোটা দেওয়া, মানে এটা কিন্তু এক ধরনের বলা চলে নিচতাই, এটা কোন লোক মহৎ লোক যে বিল গেটস টাকা দিচ্ছেন বিভিন্ন জায়গায়, ওয়ারেন বাফেট টাকা এবং বাফেট টাকা দিচ্ছেন, তারা যদি যাদেরকে উপকার করেন, বলেন তোমাদেরকে আমরা উপকার করি, তোমরা সবসময় আমাদের কাছে ঋণী থাকবে, আমাদের কাছে নতজানু হয়ে থাকবে, আমাদের ঋণ স্বীকার করবে, আমাদের বাধান্যতার কথা বলবে, তা সেটা মানে সেটা কোনো মহৎ হৃদয়ের কথা না, রাষ্ট্র হিসাবে না, ব্যক্তি হিসাবে না, এই কথা তিনি যেভাবে বলেছেন এবং যেভাবে ধমক উচ্চারণ করেছেন নিরাপত্তা পরিষদের ক্ষেত্রে সিদ্ধান্তের ক্ষেত্রে এবং সাধারণ পরিষদের সিদ্ধান্তের ক্ষেত্রে, সেটা অবমাননাকর বলে আমার কাছে মনে হয়, সে ঠিক হয়নি, তিনি কাজটি ঠিক করেননি।
ফরিদুল আলম আপনি কি বলবেন?
না, আমি তো একই কথা একটু ভিন্নভাবে বলতে চাই, যে বিষয়টি হচ্ছে নিকি হেলির যে বক্তব্যটি, সেই বক্তব্যটি অত্যন্ত অকূটনীতিসুলভ একটি বক্তব্য তিনি দিয়েছেন, যেটি কূটনীতির ভাষায় এই ধরনের কোনো বক্তব্য হতে পারে না। এবং আমার কাছে মনে হয় ডোনাল্ড ট্রাম্প বারবার তার বক্তব্যে যেমন শিশুসুলভ কিছু আচরণ করে থাকেন, সেই আচরণেই কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছে নিকি হেলির বক্তব্যে, অর্থাৎ যুক্তরাষ্ট্র মনে রাখবে, যুক্তরাষ্ট্র এই দিনটিকে ভুলে যাবে না, জাতিসংঘে কিন্তু যুক্তরাষ্ট্রের একটি বিশাল অবদান রয়েছে ইত্যাদি ইত্যাদি, এবং ভবিষ্যতে আর্থিক সাহায্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার পুরো বিষয়টি বিবেচনা করবে। আমাদের এই বিষয়টি মনে রাখতে হবে, যুক্তরাষ্ট্র যা দিচ্ছে যুক্তরাষ্ট্র কিন্তু বিভিন্ন ফর্মে তার চেয়ে অনেক বেশি তারা কিন্তু ফেরত পাচ্ছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র কিন্তু আদৌ যে আমাকে আর্থিক সাহায্য দিয়ে আমার উন্নয়ন করছে সেটি কিন্তু নয়, বরং যুক্তরাষ্ট্র যদি আমাকে কোনো আর্থিক সাহায্য দিয়ে থাকে যুক্তরাষ্ট্র সেটি বিনিয়োগ করছে। এই বিষয়টি শুধু যুক্তরাষ্ট্র নয়, এটি কিন্তু বিশ্বের সমস্ত রাষ্ট্র এমনকি সাধারণ জনগণও এখন জানে। সুতরাং এখন কিন্তু যুক্তরাষ্ট্র তার যে ভূমিকাটি তারা রেখে যাচ্ছে এবং তারা বর্তমানে যে আচরণ করলো, এই আচরণের কিন্তু একটি ভিন্ন মানেও হতে পারে,
তার একটা বিরূপ প্রতিক্রিয়াও দেখা যাবে।
সম্প্রতি আপনি দেখেন যে বিশ্ব ব্যাংকের বিতর্কিত নানান ধরনের ভূমিকার ফলশ্রুতিতে কিন্তু চীনের নেতৃত্বে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIB প্রতিষ্ঠিত
হয়ে উঠছে,
গড়ে উঠেছে। কাজেই আজকে যদি এমন একটি বিষয় হয় যে যুক্তরাষ্ট্র থেকে জাতিসংঘের সদর দপ্তর অন্যত্র সরিয়ে নেওয়া হয় এবং যুক্তরাষ্ট্রের বাইরে বাদ বাকি সব রাষ্ট্রগুলো তার সদস্য থাকবে, যুক্তরাষ্ট্র তো আন্তর্জাতিক রাজনীতিতে একঘেয়ে হয়ে পড়বে,
একঘরে হয়ে পড়বে। অনেক সময় ইউরোপে
রাশিয়া এবং চীনের আচরণ আমরা দেখতে পাচ্ছি, এমনকি ভারত সম্প্রতি যে আচরণ করলো যেটি একটি অকল্পনীয় বিষয়, ভারত নিজেও কিন্তু যুক্তরাষ্ট্রের বিপক্ষে অবস্থান,
আর ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের তো উন্নয়ন ঘটছে গত কয়েক বছর ধরে এবং মনে করা হচ্ছে যে একটা চমৎকার
সুন্দর যে সম্পর্ক উন্নয়ন ঘটেছে সেটা কিন্তু এক লহময় কিন্তু ভারত বুঝিয়ে দিল যে আমি তোমাকে সমর্থন করছি না, যে কোনো মুহূর্তে সম্পর্ক ভেঙে যেতে পারে।
তার মানে এই ধরনের সম্পর্ক সত্ত্বেও, হ্যাঁ এই ধরনের সম্পর্ক সত্ত্বেও কোন একটি দেশ টিকে থাকতে পারে যুক্তরাষ্ট্রকে ছাড়া, সেটাই ভারত প্রমাণ করলো। আমরা ফেসবুকের কিছু মন্তব্য দিয়ে শেষ করবো, কারণ আমাদের হাতে আর সময় নেই।
আচ্ছা আমি সবুজ বিশ্বাসের একটি মন্তব্য পড়ি। নিরাপত্তা পরিষদে ভেটো দিয়ে নিজের মান বাঁচিয়ে ছিলেন ট্রাম্প, কিন্তু জাতিসংঘের সাধারণ সভায় তা প্রত্যাখ্যাত হলো। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র কোণঠাসা কোন সন্দেহ নেই। ওনার প্রশ্ন হচ্ছে যে ফলে একে একে এক ঘরে করতে গিয়ে নিজেই এক ঘরে পড়বে না তো যুক্তরাষ্ট্র, এই প্রশ্নটি করেছে।
আর হ্যাঁ, তো আমরা তার জবাবটা তো মানে পাচ্ছি, এবং ফরজুল্লাহ যেটা বললেন যে এক ঘরে হয়ে পড়বে। সজীব চিঠি লিখেছে, আমি বুঝছি না মানে
দুই তিনটা সেন্টেন্স পড়লেই,
হ্যাঁ ট্রাম্পের মনে রাখা উচিত সে শুধু যুক্তরাষ্ট্রের প্রধান সারা বিশ্বের নয়, এটা বলেছে। তো বাইরে তার যাই করুক না করুক এই ধরনের মাস্তানি চলবে না, গতকালের ভোট তার প্রমাণ। আসলে ট্রাম্প মূলত আমেরিকাকে মহান করতে গিয়ে আমেরিকাকে আরো নিচু করে ফেলছে।
আর একটি চিঠি পড়ছি, ডিএম সাজিদ ঢাকা থেকে বোধহয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি যুক্তরাষ্ট্রকে একক মালিকানা প্রতিষ্ঠান মনে করছেন, যে তার একক সিদ্ধান্ত অন্যের উপর চাপিয়ে দিতে চাইছে? আরেকজনের একটি চিঠি, নাবিল মোহাম্মদ জাভেদ, জাতিসংঘর প্রস্তাব প্রত্যাখ্যান, ইসরায়েল কি তার ঘোষিত রাজধানী ফিরিয়ে নেবে? যদি নাও নেয় তবে জাতিসংঘ কতটুকু চাপে রাখতে পারবে ইসরায়েলকে? আরো অনেক প্রশ্ন ছিল, তো এই কয়েকটি প্রশ্ন করে আজকের অনুষ্ঠান বোধহয় আর আগামী দুই মিনিটের ভিতরে শেষ করতে হবে। একজন শ্রোতা আছেন, এক 30 সেকেন্ডের জন্য একটু নেই। হ্যালো,
জি হ্যালো, সবাইকে
জি লিয়াকত আলী বলুন, আপনি খুব দ্রুত প্রশ্নটি করে ফেলুন।
জি আমি লিয়াকত আলী চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলতেছি।
হ্যাঁ বলুন।
এই প্রেসিডেন্ট ট্রাম্পের যে ঘোষণা, সেই ঘোষণাকে গতকালকে জাতিসংঘ সেটাকে একদম নাকচ করে দেওয়ার পরেও কি সেই ট্রাম্পের ঘোষণায় কি ইসরায়েল জেরুজালেমের মধ্যে কি
বলবত থাকবে কিনা? জি ধন্যবাদ, আমরা মনে হয় শেষ করি, সৈয়দ মাহমুদউল্লাহ শেষ এক মিনিট যদি বলেন।
না, এই তো জেরুজালেমে তাদের রাজধানী স্থানান্তর প্রক্রিয়া শুরু করে সেখানে স্থানান্তর করতে করতে সময় লাগবে। এরপরে যদি নতুন কোন প্রেসিডেন্ট আসেন দু বছর পরে, তিন বছর পরে নির্বাচনে, তিনি হয়তো সেটা আবার স্থগিত করতেও পারেন। ফলে শেষ কথা বলে কিছু নেই, এবং যুক্তরাষ্ট্র চেষ্টা করবে যে সেখানে মধ্যপ্রাচ্যের ইসরায়েল এবং প্যালেস্টাইন মধ্যে আলোচনায় তার অবস্থানকে আবার ফিরিয়ে নেবার জন্য সেরকম একটা প্রক্রিয়া হতে পারে। এবং আমি আশাবাদী যে বিশ্ব শান্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার ভূমিকা রাখার জন্য চেষ্টা চালিয়ে যাবে।
ধন্যবাদ।
এই সাম্প্রতিক এই ব্যস্ত সত্য
ফরজুল আলম, খুব সংক্ষেপে।
আমি যে বিষয়টি বলতে চাই যে আসলে ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার মাধ্যমে আসলে যুক্তরাষ্ট্র আসলে কার্যত বোঝার চেষ্টা করলো যে এই ঘোষণার ফলশ্রুতিতে আসলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কি ভূমিকা থাকতে পারে, এবং এর মাধ্যমে যেহেতু একটি নেতিবাচক ভূমিকা দেখা গেল যুক্তরাষ্ট্রের ব্যাপারে, সেখান থেকে আমি যে বিষয়টি দেখতে চাই, এবং এখানে তুরস্ক কিন্তু প্রকাশ্যে বলে দিয়েছে যুক্তরাষ্ট্র যদি তেল আবিব থেকে জেরুজালেমে তাদের দূতাবাস স্থানান্তর করে তাহলে কিন্তু তুরস্কেও কিন্তু পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনের অংশে তাদের দূতাবাস যুক্তরাষ্ট্র কখনোই সরাসরি তুরস্কের সাথে এবং অন্যান্য রাষ্ট্রের সাথে এই ধরনের একটি অবস্থানে যেতে চাইবে না। সুতরাং আমার কাছে মনে হচ্ছে না যে বিষয়টি যত সহজ মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, আসলে বিষয়টি আদতে মনে সহজ বিষয় না। তবে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা কিন্তু একটু অনির্দিষ্ট সময়ের জন্য ঝুলে গেল।
আপনাদের দুজনকে সৈয়দ মোহাম্মদুল্লাহ ফরিদুল আলম দুজনকে অনেক অনেক ধন্যবাদ, এবং শ্রোতারা যারা প্রশ্ন করলেন যারা শুনলেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা এবং ধন্যবাদ।
ভালো থাকবেন, আজকের অনুষ্ঠান এই পর্যন্তই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।